ফরিদুল আলম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে অবস্থান করছেন, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আমরা জানি এশিয়া সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি। চীনে উত্তর কোরিয়া প্রসঙ্গে চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বা চীনের নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি কি অর্জন করেন সেটির জন্য অপেক্ষা করছে সকলে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাতের মধ্যে দিয়ে বিশ্ব কি আশা করছে?
আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন আপনি, ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর শুরু করলেন চীনে। শুধু চীন এশিয়া সফরের বিষয়টি নিয়ে আলোচনা করলেই নয়, আমি মনে করি সারা বিশ্বব্যাপী যদি আমরা চিন্তা করি তাহলে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়া এবং চীন দুটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ যে বিষয়টি গুরুত্ব কয়েকটি বিষয় আছে। ট্রাম্পের সফরের আগে যেমনটা ধারণা করা হয়েছিল যে এই এশিয়া সফরের মধ্য দিয়ে উত্তর কোরিয়া সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে এবং এইখানে জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীন এই তিনটি রাষ্ট্রকে একই সুতায় নিয়ে এসে ট্রাম্প কিভাবে উত্তর কোরিয়ার যে একটা হুমকি রয়েছে, পারমাণবিক হুমকি, সেই হুমকি থেকে কিভাবে এই রাষ্ট্রগুলোকে একটি রেখায় নিয়ে আসবেন। কিন্তু আমরা যে বিষয়টি খেয়াল করলাম সেটি হলো, হ্যাঁ অবশ্যই উত্তর কোরিয়া বিষয়টি ঘুরে ফিরে ট্রাম্পের সফরে এসেছে। তিনি তার সফর শুরু করলেন জাপান দিয়ে, তারপর দক্ষিণ কোরিয়া হয়ে এখন চীনে অবস্থান করছেন, তারপর তিনি ভিয়েতনাম, ফিলিপিন্স হয়ে তারপর ফিরে যাবেন। এখন এখানে কিন্তু তার সফরের উদ্দেশ্য আসলে একটি নয়, দুটি। প্রথমটি হচ্ছে অবশ্যই উত্তর কোরিয়া, দ্বিতীয়টি হচ্ছে মার্কিন বাণিজ্য স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ। যে বিষয়টি দেখছি, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রওনা হওয়ার আগেই কিন্তু নানান ধরনের বিশ্লেষণ চলছিল যে তার এই সফর কতটুকু ফলপ্রসূ হতে যাচ্ছে, এবং ট্রাম্প আসলে যে মেজাজের ব্যক্তি হিসেবে পরিচিত সেই দিকটায় চিন্তা করেই কিন্তু নানান ধরনের বিশ্লেষণে বলা হয়েছে এটি ট্রাম্পের জন্য একটি বড় কূটনীতির পরীক্ষা। উনি কতটুকু কূটনীতিক রাষ্ট্রপ্রধানের পাশাপাশি সেটির একটি পরীক্ষা হয়ে যাচ্ছে এই সফরের মধ্যে দিয়ে।
পাশাপাশি ওনার শীর্ষ কূটনীতিকও কিন্তু এখন চীনে অবস্থান করছেন রেক্স টিলারসন।
হ্যাঁ, তার সাথেই আছেন রেক্স টিলারসনও। তো আমরা দেখলাম জাপান সফর করলেন, জাপান সফর করার পরে ট্রাম্পের মাথায় আমার যেটি ধারণা সবচেয়ে বড় দুশ্চিন্তাটি হচ্ছে যে পাঁচটি দেশ উনি সফর করতে এসছেন, এই পাঁচটি দেশের সাথে কিন্তু আমেরিকার একটি অভিন্ন বিষয় রয়েছে, সেটি হচ্ছে বাণিজ্য ঘাটতি।
না আসলে তো এই পাঁচটি দেশই এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ বাণিজ্য অঞ্চল বলা যায়,
সমৃদ্ধ বাণিজ্য অঞ্চল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই পাঁচটি দেশের সাথেই বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। সুতরাং এখানে একাধারে উত্তর কোরিয়া একটি বড় সমস্যা, সংকটের বিষয়। দ্বিতীয়ত হচ্ছে ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাণিজ্য ঘাটতি যে পর্যায়ে রয়েছে বিভিন্ন দেশের সাথে সেগুলোকে কমিয়ে নিয়ে আসবেন। মেক্সিকো আছে ওইদিকে, ল্যাটিন আমেরিকা এদিকে, এশিয়াতে আপনার পাঁচটি দেশের কথা বলা হচ্ছে, এই পাঁচটি দেশে। সুতরাং ট্রাম্প এখন কোন বিষয়টিকে অধিক গুরুত্ব দিবেন এটি নিয়ে আমার যদি মনে হচ্ছে তার এই সফরে তিনি অনেকটা তালগোল পাকিয়ে ফেলেছেন। এই কারণেই বলছি, জাপানে তিনি কিন্তু যখন সফরে ছিলেন তখন জাপানের প্রধানমন্ত্রীর সাথে তিনি একাধারে জাপান মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেছেন, এবং সেখানেও তিনি যে বিষয়টি জোর দিয়েছেন সেটি হচ্ছে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, যে বাণিজ্য ঘাটতির এখন গত বছরের হিসেবে যেটি দাঁড়াচ্ছে $57 বিলিয়ন, এটি এরকম চলতে পারে না। তিনি মত প্রকাশ করেছেন যে চলতে পারে না, এটিকে কমিয়ে নিয়ে আসতে হবে। আবার পাশাপাশি তিনি জাপানে অবস্থানকালীন সময়ে জাপানের কিছু নাগরিকরা যারা উত্তর কোরিয়া কর্তৃক অপহৃত হয়েছে তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন, একটি এক ধরনের সমবেদনা দেওয়ার বিষয়ে। এর মধ্য দিয়ে ধারণা করা যায় যে জাপানের প্রতি এক ধরনের সিম্পেথি প্রকাশের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের সাথে বাণিজ্য ঘাটতি কিভাবে কমিয়ে ফেলবে।
না, জাপানের সঙ্গে তো তিনি অলরেডি ওই যে অস্ত্র বাণিজ্য চুক্তি একটি করেছেন, জাপান সমরাস্ত্র কিনবে যুক্তরাষ্ট্র থেকে, মানে এরকম একটি চুক্তি হয়েছে যার ফলশ্রুতিতে হয়তো দেখা যাবে এই যে বাণিজ্য ঘাটতির যে রেশিওটা এটা
অনেকটাই কমে যাবে, অনেকটাই কমে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র আবার এটাও চাচ্ছে, জাপানের যে বর্তমানে যে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ রয়েছে বর্তমান সময়ের চেয়ে বরাদ্দ যেন আরো অন্তত 25% বাড়ানো যায়।
জি,
স্বার্থ হচ্ছে এরকম যে এই বাজেট বরাদ্দ যদি জাপান সরকার বাড়ে, এবং এই ক্ষেত্রে তিনি এবেকে একটি বড় নেতা হিসেবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন জাপানের জন্য একজন যুৎসই নেতা, যোগ্য নেতা তিনি, এবং এর মধ্য দিয়ে এবেকে কিছুটা অ্যাপিস করার চেষ্টা যে এবে যদি একটু চেষ্টা করে প্রতিরক্ষা বাজেট যদি বাড়ান তাহলে সেই প্রতিরক্ষা বাজেট বাড়লে আলটিমেটলি
জাপানে তো মার্কিন মানে জাপানে তো যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিও প্রচুর পরিমাণে রয়েছে, জাপানের
প্রচুর পরিমাণে বৃদ্ধি,
পুরো জাপান জুড়েই যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গাতে সেনাঘাটি রয়েছে। ওকিনাওয়া তো পুরোটাই যুক্তরাষ্ট্রের,
পুরোটাই মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বলা যায় এখানে। তো এই বিষয়টি এখন জাপানকে বোঝানোর চেষ্টা করা যে উত্তর কোরিয়ার যে ক্রমাগত হুমকি রয়েছে, এই ক্রমাগত হুমকি থেকে জাপানকে রক্ষা পেতে হলে জাপানকে অবশ্যই আরো আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত হতে হবে এবং তার জন্য তার প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে, যার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে ডেফিসিট আছে সেই ডেফিসিটটা অনেকটা কমিয়ে নিয়ে আসবে।
আচ্ছা, একইভাবে তিনি জাপানিজ প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে যেভাবে বলেছেন শক্তিশালী একজন নেতা, এই শি জিনপিং এর প্রসঙ্গেও কিন্তু টিলারসনের বক্তব্য অনুসারে বলেছেন ইউ আর এ স্ট্রং ম্যান, শি জিনপিং সম্পর্কে তিনি কোট করেছেন।
উনি একই কথা শি জিনপিং এর ক্ষেত্রে বলেছেন, শুধু তাই নয়, তিনি বলেছেন, তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে শি জিনপিং হচ্ছেন এমন একজন নেতা যিনি জনগণের ভাষা বোঝেন এবং চীনের জন্য তিনি মাও সেতুং এর পরে সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় একজন নেতা, এবং শি জিনপিং এর নেতৃত্ব গুণে তিনি প্রশংসা করেছেন, শি নেতৃত্বে চীনের যে অর্থনৈতিক উত্থান তার তিনি প্রশংসা করেছেন, এই সমস্ত কিছুই করেছেন
এবং উত্তর কোরিয়া ইস্যুতে তাকে এইভাবেই উনি কোট করেছেন এইটা বলে যে ইউ আর এ স্ট্রং ম্যান, আই এম শিওর ইউ ক্যান সলভ দিস।
উত্তর কোরিয়ার বিষয়ে তিনি এটাই বলেছেন যে আপনি যদি চান আপনি চাইলে এই সমস্যাটির সমাধান হতে পারে, সেই বিষয়টি তিনি বলেছেন। এবং এটি বলার পাশাপাশি তিনি যে বিষয়টি বলে ফেলেছেন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিশ্লেষকরা বলেছেন যে ট্রাম্পের এই বক্তব্যটি হয়তো এরকম ভাবে দেওয়া ঠিক হয়নি, সেটি হচ্ছে ট্রাম্প এখানে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা অসম বাণিজ্যিক সম্পর্ক সেটিকে তিনি একটি কড়া ভাষায় বলেছেন যে এইরকম অসম সম্পর্ক চলতে পারে না। মানে একটি এটা এক ধরনের মানে চীনে এসে চীনের ভূমিতে এসে এটা আসলে ঠিক মানে কূটনৈতিক ভাষা প্রয়োগ বলা যায় না এবং এটিকে একটু সমালোচনাও করা হচ্ছে। এবং তার আগে আমাদের মনে পড়ে যায় তার এই কথা দিয়ে তিনি তার প্রেসিডেন্ট নির্বাচনে যে ক্যাম্পেইন যখন চলছিল তখন কিন্তু চীন সম্পর্কে একটু বাজে মন্তব্য করেছিলেন, তো অন্যরকম ভাবে বলেছেন যে ব্যাপক বাণিজ্য ভুল বৈষম্য যেটি আছে এই ব্যাপক বাণিজ্য বৈষম্য চলতে পারে না, যে বাণিজ্য ঘাটতি এখন রয়েছে প্রায় $309 বিলিয়ন গত বছরের হিসেব অনুযায়ী। এখন যেটি হয়েছে একটি বিষয়, ট্রাম্প বা ট্রাম্পের সমর্থক যারা তারা হয়তো বলার চেষ্টা করতে পারেন ট্রাম্পের এই সফরের মধ্য দিয়ে একটি ইমিডিয়েট একটি চুক্তি হয়েছে, অর্থনৈতিক একটি চুক্তি হয়েছে, সেই চুক্তিটি হচ্ছে $250 বিলিয়ন।
আচ্ছা,
এখন এটি বলা হচ্ছে যে এই চুক্তিটি আসলে ট্রাম্প আসছেন চীনে ভিজিট করেছেন সেই জন্যই হয়েছে তা না, আসলে এটি একটি চলমান প্রক্রিয়া, এটি এমনিতেই হতো মার্কিন স্বার্থে এটি হতো, কারণ চীন চাচ্ছে যে উত্তর কোরীয় বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু ঠান্ডা রাখার জন্য এবং চীনের এখানে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, দুটো রাষ্ট্রের মধ্যেই পারস্পরিক বাণিজ্যের স্বার্থের বিষয়টি রয়েছে।
আচ্ছা, এই উত্তর কোরিয়া প্রসঙ্গে আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে উত্তর কোরিয়ায় চীনের বাণিজ্য যেন না বাড়ে বা মানে চীনের ব্যবসা বাণিজ্য যেন উত্তর কোরিয়ার সঙ্গে সীমিত করে, রেস্ট্রিক্ট করে, এই অনুরোধ করেছেন খুব জোর দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শি জিনপিং এর প্রতি, এই অনুরোধ কতটা রাখবে এবং উত্তর কোরিয়াকে, উত্তর কোরিয়ায় যদি চীনের বাণিজ্য বা চীনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয় অনেকের মতে যে উত্তর কোরিয়া খুব বেশি দিন টিকতে পারবে না, এটা কতটা প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধ কতটা রক্ষা করবেন শি জিনপিং?
এখন প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে এই অনুরোধ করেছেন এবং চীনের মাধ্যমে সারা বিশ্বকে একত্রে অনুরোধ করেছেন যে কোনো রেসপন্সিবল স্টেটের উচিত হবে উত্তর কোরিয়ার মতো একটা খুনি রাষ্ট্রের সাথে কোন ধরনের সম্পর্ক না রাখা, তাদেরকে আর্থিক ভাবে সহায়তা না করা, তাদের সাথে কোনো ধরনের সহায়তা না করা, এবং এই বিষয়টিকে উত্তর কোরিয়া যেন তার যে বর্তমান যে অবস্থান আছে এই অবস্থান থেকে যেন তারা ধরে রাখতে না পারে, বা বিশ্বের পারমাণবিক শক্তিধর যে অবস্থানটা সেটির ক্ষেত্রে প্রত্যেকটা রেসপন্সিবল রাষ্ট্রকে দায়িত্ব নিতে বলেছেন। পাশাপাশি চীন যেভাবে রিপ্লাই করেছে ট্রাম্পের এই বক্তব্যকে সেটি হচ্ছে চীন কিন্তু খুবই কূটনৈতিক ভাষায় জবাব দিয়ে দিয়েছে, সেটি বলেছে যে আমরা শক্তি প্রয়োগ নয়, আমরা চাই ডায়ালগ এবং নেগোসিয়েশনের মাধ্যমে সমস্ত কিছু সমাধান করার জন্য। সুতরাং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি উত্তর কোরিয়ার বিষয়ে চীনের যে অবস্থান ছিল অতীতে যেটি ছিল বর্তমানে যেটি রয়েছে এবং ভবিষ্যতে কি সম্পর্ক থাকবে কি অবস্থান থাকবে সেটি অনেকটা চীন কিন্তু স্পষ্ট করে দিয়েছে, যে বারবার যে কথাটি বলেছে ডায়ালগ এন্ড নেগোসিয়েশন,
ওই দক্ষিণ কোরিয়ার মতোই আর কি, মুন জায়ের মতোই,
দক্ষিণ কোরিয়ার মতোই, অর্থাৎ এই ডায়ালগ এন্ড নেগোসিয়েশনের যে বিষয়টি এটি তখনই হবে চীন যদি মনে করে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্কটা থ্রেটেন্ড আছে তাহলে কিন্তু উত্তর কোরিয়াকে উস্কে দিবে, এরকম একটি বিষয়। উত্তর কোরিয়া হচ্ছে চীনের জন্য সবচেয়ে বড় একটি কার্যকর একটি অস্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার বাণিজ্যের আধিপত্য এবং বিশ্বব্যাপী তার বাণিজ্যের আধিপত্য টিকিয়ে রাখতে গেলে এটি একটি সবচেয়ে বড় অস্ত্র। বর্তমানে চীন দ্বিতীয় অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র, তাদের মূল টার্গেট হচ্ছে যে আগামী দিনগুলোতে তারা সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হবার পাশাপাশি শি জিনপিং যেটি ঘোষণা করেছেন 2035 সালের মধ্যে সবচেয়ে সামরিক শক্তিধর রাষ্ট্র চীন নিজেকে পরিণত করতে চায়।
আচ্ছা, চীন বলা হয় চীন এই মুহূর্তে নাকি দ্বিতীয় অবস্থানে সামরিক শক্তির দিক দিয়ে?
হ্যাঁ, বলা হচ্ছে এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে, রাশিয়ার চাইতে তাদের সামরিক আধিপত্য অনেক বেশি আছে। কিন্তু শি জিনপিং গত যে কংগ্রেস হল সেখানে স্পষ্ট করেই তিনি যেটি বলে দিয়েছেন, 2035 সালকে তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যে এই সময়ের মধ্যে আমরা অর্থনীতির পাশাপাশি সামরিক দিক দিয়েও সারা বিশ্বকে আমরা ডমিনেট করতে চাই। সুতরাং এখানে আমাদের বুঝতে হবে যে উত্তর কোরিয়ার বিষয়টি যদি একদমই চাপা পড়ে যায় তাহলে কিন্তু চীনের জন্য সমস্যা। সুতরাং উত্তর কোরিয়া হচ্ছে এমন একটি জিনিস, সেইটি হচ্ছে চীন তার নিজের স্বার্থে বাণিজ্যের যে বিষয়টি আছে সেটিকে ধরে রাখার জন্যই উত্তর কোরিয়া এটিকে ধরে রাখতে চায়। এবং ট্রাম্পকে আমরা দেখেছি অনেকটা নমনীয় ভাষায় কথা বলতে, ও নমনীয় ভাষায় কথা বলতে 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 আবার কিছুটা সময় তিনি তার নিজের স্বভাব সুলভ ভঙ্গিতেও বলে ফেলেছেন এই ধরনের বাণিজ্য ঘাটতি চলতে পারে না। কিন্তু এই ধরনের বাণিজ্য ঘাটতি চলতে পারে না বলে আবার তিনি নিজেকে সামনে নিয়ে বলেছেন আসলে এটার জন্য তো আসলে চীনের কোনো দোষ নেই, প্রত্যেকটা দেশই চাইবে, প্রত্যেকটা রাষ্ট্রনায়কই চাইবে তাদের অর্থনীতিকে বাড়ানোর জন্য, আসলে দোষটা হচ্ছে আমাদের পূর্বসূরিদের। অর্থাৎ তিনি এই কথা বলে আবার দোষ দিয়ে দিয়েছেন যে তার যে পূর্বসূরি যারা বারাক ওবামা বা বিল ক্লিন্টন বা জর্জ ডাব্লিউ বুশ, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে ঠিক মতো তারা হ্যান্ডেল করতে পারেনি, সেরকম বলে বিষয়টাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে।
আচ্ছা, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উত্তর কোরিয়া এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বা অন্যান্য বিষয়ক ইস্যু ছাড়াও কয়েকটি বিষয় এনেছেন, যার মধ্যে একটি ছিল হলো চীনে মানবাধিকার ইস্যু। মানবাধিকার নিয়ে আপনি জানেন যে উইঘুর সম্প্রদায়টাই বা অন্যান্য মানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন রকম ঝামেলা আছে, এটি একটি বিষয়। তারপরে সাউথ চায়না সি নিয়ে যে মেরিটাইম ডিসপিউট, এইগুলো বিষয় ছোটখাটো আকারে হলেও এসেছে, তো এইগুলো কি কোনো কাজে লাগবে এই আলোচনা?
আমার কাছে মনে হচ্ছে না। এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কমন কনসার্ন, এই বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা হবে প্রত্যেকটি দেশেই যখন মার্কিন সরকার রাষ্ট্রপ্রধান কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সফরে যান, সেখানে কতগুলো কমন বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনায় আসে। একই রকম ভাবে চীনের ক্ষেত্রেও আসছে, উত্তর কোরিয়ার বিষয় নিয়ে আসছে, হিউম্যান রাইটস সিচুয়েশন নিয়ে আসছে, সাউথ চায়না সি নিয়ে আসছে। কিন্তু আমেরিকার আমি মনে করি না যে এমন কোন চাপ দেওয়ার সামর্থ্য রয়েছে চীনকে, যে সামর্থ্যের কারণে চীন মার্কিন যুক্তরাষ্ট্র কি ভাববে কি ভাববে না, বা মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাপিস করতে গিয়ে তাদের কিছু একটা করতে হবে, সেই অবস্থানে কিন্তু আজকের চীন আর নাই। কেন আজকে যদি চীনের অবস্থান ক্ষেত্রে চীন কিন্তু ক্রমান্বয়ে তার অবস্থানকে সুসংহত করছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ক্রমেই তাদের অর্থনৈতিক দিক দিয়ে তারা পট্টি একটি অবস্থানে চলে যাচ্ছে। এবং যার কারণে দেখা যাচ্ছে যে আগামী বিশ্ব ব্যবস্থা কি হবে, আগামী 5 বছর 10 বছর বা 15 বছর পরে বিশ্ব ব্যবস্থা কি হবে, সেটি কিন্তু নিয়ে এখন নানান ধরনের জল্পনা কল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং আগামী 10-15 বছরের মধ্যে যে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র আর একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে না, তারই কিন্তু নানান ধরনের আলামত এখন পাওয়া যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় না অন্যান্য যে ছোটখাটো বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো চীনের জন্য খুব বিশেষ কোনো গুরুত্ব দেওয়ার মতো কোনো তাগিদ চীনের পক্ষ থেকে রয়েছে।
আচ্ছা, প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও প্রেসিডেন্টের সফর সঙ্গী তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প রয়েছেন। এই গোটা এশিয়া সফরে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কোনো ভূমিকা আপনি কোথাও দেখতে পেয়েছেন কিনা কোনো বিষয়ে?
আমি সেরকম করে ফার্স্ট লেডির ভূমিকা কোথাও দেখতে পাইনি। যেমনটি আসলে যুক্তরাষ্ট্রের অপরাপর প্রেসিডেন্টরা যখন ভিজিটে গিয়েছিলেন তখন কিন্তু আমরা সবসময় দেখতাম যে ফার্স্ট লেডি কিন্তু আলাদা করে তার কিছু ভ্রমণ শিডিউল ঠিক করে রাখতেন, তো সেরকম কোনো কিছু দেখা যায়নি। এটা একটা অনেকটাই হচ্ছে অর্নামেন্টাল একটা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যাচ্ছেন সাথে ফার্স্ট লেডি যেতে হয়, বিষয়টিকে আমার কাছে সেরকমই মনে হচ্ছে। আর তাছাড়া মেলানিয়া ট্রাম্পকে তো আমরা সেরকম কোন ক্যারিসমেটিক লেডি হিসেবে আমরা আসলে জানি না, যেমনটি ছিলেন মিশেল ওবামা বা হিলারি ক্লিন্টন, সেরকম কোন ভূমিকায় আমরা মেলানিয়া ট্রাম্পকে কখনোই অবতীর্ণ হতে দেখিনি। এবং আগামী দিনগুলিতে মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে তার কোন স্বতন্ত্র ভূমিকায় তার নিজেকে প্রতিষ্ঠিত করার কোন সক্ষমতা বা সুযোগ আছে বলে আমার মনে হচ্ছে।
আচ্ছা, ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা কি হতে পারে আপনার মনে হয়?
অ্যাপেক সম্মেলনের প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা একই রকম হবে, সেটি হচ্ছে যে অ্যাপেক সম্মেলন থেকে তিনি মূলত গত অ্যাপেক সম্মেলনে বারাক ওবামা এসেছিলেন, সেই জাপানে যেটি হয়েছিল সেখানে বারাক ওবামার পক্ষ থেকে যে বিষয়টি ছিল যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এশিয়া দেশগুলির বাণিজ্য কিভাবে বাড়ানো যায়, টিপিপির পরিপ্রেক্ষিতে এখানে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপকে কিভাবে শক্তিশালী করা যায়, কিংবা ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ যে ট্রিটি আছে সেটাকে কিভাবে আরো জোরদার করা যায়, সন্ত্রাস দমন কিভাবে করা যায়, এই কতগুলো কমন বিষয় আসতে পারে।
মানে বৈশ্বিক বাণিজ্য এবং অর্থনীতি নিয়েই মূল আলোচনা,
মূলত অর্থনীতি নিয়ে মূলত আলোচনা হবে। এবং এখানে যে তার মূলত তার আগে তিনি কয়েকটি দেশ সফর করে গেলেন, চারটি দেশ সফর করলেন, শেষে তিনি ভিয়েতনামে সফর করবেন, এটাকে যোগ দেবেন। এটা মূল বিষয়টি হচ্ছে যে কয়েকটি দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এফটিএ স্বাক্ষরিত হতে পারে কিনা, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে পারে কিনা, এই বিষয়গুলো কিভাবে করা যেতে পারে এবং এই অঞ্চলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক একটু গভীরতর করা যায় কিনা, এই বিষয়গুলোকে নিয়ে হয়তো চিন্তা করা হবে।
আচ্ছা, আর শেষ সফর উনি ফিলিপাইন দিয়ে করবেন, সেখানে আসিয়ান একটি সম্মেলন হবে। তো আমি আগেও আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছি যে রোহিঙ্গা ইস্যু কোনোভাবে উঠে আসতে পারে কিনা। তো হয়তো সরাসরি আসিয়ানে বা অ্যাপেকে রোহিঙ্গা ইস্যু আসবে না, কিন্তু অনেক মানবাধিকার সংগঠন আমরা জানি ইতিমধ্যে ফিলিপাইন এবং ভিয়েতনামে রোহিঙ্গা ইস্যু নিয়ে সোচ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে, শোনা যাচ্ছে। তো সেই কারণে মানে এই অ্যাপেক এবং এশিয়ানে যেসব রাষ্ট্র প্রধানরা আসবেন তাদের অ্যাটেনশনে আসবে কিনা বিষয়টি এবং আলোচনায় আসতে পারে কিনা কোনো না কোনোভাবে।
আলোচনায় যেটি হতে পারে রোহিঙ্গা বিষয় নিয়ে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি অবস্থান পরিষ্কার করা হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর ক্ষেত্রে। আপনি জানেন সেটা হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীকে কোনো ধরনের প্রশিক্ষণ, কোনো ধরনের অর্থ, কোন ধরনের সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর করা হবে না, এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। একটি অবস্থান সরকারিভাবে যুক্তরাষ্ট্র নিয়েছে। এখন অ্যাপেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে এই বিষয়টিকে যদি বলেন হয়তো বলতেও পারেন, আসতে পারে কোনো না কোনো কোনো না কোনো ভাবে আসতে পারে এই বিষয়টি। তবে এখানে আরেকটি বিষয় যেটি হচ্ছে, সরি, অ্যাপেক না, আসিয়ানে, এখানে আরেকটি বিষয় যেটি হচ্ছে আসিয়ান সম্মেলনের পাশাপাশি, কিন্তু আমি যেটি মনে করি যে আসিয়ান সম্মেলনে তিনি যোগ দিচ্ছেন আসিয়ানের 50 বছর পূর্তি উপলক্ষে এবং আসিয়ানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের 40 বছরের একটি সম্পর্ক, সেটি একটি উপলক্ষ। সেই উপলক্ষের পাশাপাশি কিন্তু ট্রাম্পের আরেকটি বড় উপলক্ষ আছে ফিলিপিন্সের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি একটি গত কয়েক বছর যেমন একটি বাজে সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছিল, বিশেষ করে ওবামার সময়ে। দূতার্থকে ওবামা বেশ ক্রিটিসাইজ করেছিলেন যে দূতার্থের এন্টি ড্রাগ যে মুভমেন্ট রয়েছে সেগুলি সেটাকে নিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু দুজনের মধ্যে বেশ কথা চালাচালি হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এক পর্যায়ে দূতার্থে হুমকি দিয়েছিলেন যে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমস্ত ধরনের বাণিজ্যিক সম্পর্ক, সমস্ত ধরনের সম্পর্ক তারা ছিন্ন করে তারা চীন এবং রাশিয়া মুখী একটি সম্পর্কের দিকে ধাবিত হবে। সুতরাং ট্রাম্প চাচ্ছেন যে দূতার্থের অবস্থানটিকে একটু পরিবর্তন করে দূতার্থকে যেন যুক্তরাষ্ট্রমুখী পুরোপুরি করা যায়, দূতার্থের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটিকে প্রশমন করা। সুতরাং একদিকে আসিয়ান সামিট এবং অন্যদিকে হচ্ছে ফিলিপিন্সের প্রেসিডেন্টের সাথে সম্পর্কের মধ্যে দিয়ে, একটি নতুন করে সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে ফিলিপিন্স এবং আমেরিকার মধ্যে যে একটি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করা।
জি, অসংখ্য ধন্যবাদ ফরিদুল আলম, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য
আপনাকে ধন্যবাদ।